الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدائی چینل درشک سرطا اپنے در شکل کی انشتھانے شوشا گتم الحمدللہ امرا پوتی پور بے ندیشتو ایکٹی بیشے قرآن ایر فائسلہ شامپر کے جانتے پار چھی امرا جہو تو مومین قرآن ایر فائسلہ جانا مدی جنو کتوٹو کو گروت تو پڑنو تاہا مدی شکلی جانا روئے چھے সফলতা পেতে হলে উভয় জাহানে কামিয়াব হতে হলে আল্লাহর মকবুল বান্দাদের তালিকাভুক্ত হওয়ার জন্য কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনযাপন করা অপরিহার্য। এটা ছাড়া কোনো বিকল্প নেই, এটাই মুক্তির পথ। কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলামের উপর নাজিল করা হয়েছে আমাদের হেদায়াতের জন্য। তো যেহেতু আমাদের হেদায়তের জন্য নাজিল করা হয়েছে, আমরাই যদি কোরআনে কারিমের ফয়সালা অনুযায়ী নিজের জীবনযাপন না করি তাহলে হেদায়ত, নাজাত, সফলতা আসবে কিভাবে, এটা আমাদেরকে একটু ভাবতে হবে। তাহলে বোঝা গেল যে কোরআনের সুনিশ্চিত ফয়সালাকে চূড়ান্তভাবে সেটার উপরেই আমল করা আমাদের জন্য আবশ্যক। প্রতি পর্বে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনে আসছি, আজকেও এর ব্যতিক্রম হবে না। আজকেও আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজকের আলোচনার বিষয় হল নেক আমলের বিনিময়ে দুনিয়া চাওয়ার পরিণতি। এই সম্পর্কে আমরা আজকে জানব, শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। হেডলাইন দিয়ে আমরা বুঝে গেছি যে আজকে কী বিষয়ে আমরা কোরআনের ফয়সালা জানব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। তার মধ্যে হতে আমরা একটি হাদিস শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, দরুদ শরীফ পাঠের অগণিত ফজিলত রয়েছে, তাই আমরা চেষ্টা করব যখনই সুযোগ পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি দুরুশে পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজকের বিষয়বস্তু নেক আমলের বিনিময়ে দুনিয়া চাওয়ার পরিণতি। অর্থাৎ নেক আমল করছে তো উদ্দেশ্য আখিরাত না, উদ্দেশ্য হলো দুনিয়া। উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না, উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষের বাহ বাহ, দুনিয়ার মানুষের পক্ষ থেকে সুসংবাদ পাওয়া, দুনিয়ার মানুষের পক্ষ থেকে মর্যাদা পাওয়া, দুনিয়াবি তুচ্ছ পদমর্যাদা লাভ করার আকাঙ্ক্ষা। এটা যদি হয় তাহলে পরিণতি কেমন হবে? কোরআনের ফয়সালা আমরা জানব যে ব্যক্তি দুনিয়া চাওয়ার আকাঙ্ক্ষায় যে ব্যক্তি আমল করে থাকে, উদ্দেশ্য থাকে দুনিয়ার লাভ লালসা, তার পরিণাম কী, তার ব্যাপারে কোরআনে কী ফয়সালা রয়েছে, আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত জানব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন সর্বপ্রথম পবিত্র কোরআনে কারিমের আয়াত আমরা শ্রবণ করি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওহুম ফিহা লা ইউবখাসুন। এই আয়াত থেকে আমরা তর্জমার মাধ্যমে জেনে নিই যে এখানে কি বলা হয়েছে। বলা হচ্ছে, যে ব্যক্তি দুনিয়া জীবন ও তার সৌন্দর্য কামনা করে, আমি দুনিয়াতেই তাদেরকে তার আমলের পূর্ণ প্রতিদান দিয়ে দেই এবং দুনিয়াতে তাদেরকে কোনো কিছুতেই কম দেওয়া হবে না। এরাই হলো ওই সকল লোক যাদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছু নেই, আর দুনিয়াতে তারা যা কিছু করেছে সবই নষ্ট হয়ে গেছে এবং তাদের আমলসমূহ বাতিল, অগ্রহণযোগ্য। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা আয়াত শ্রবণ করলাম, আয়াতের অনুবাদ শুনলাম। এটা থেকে আমরা বুঝতে পারলাম, যে ব্যক্তি দুনিয়ার সৌন্দর্যের কারণে, দুনিয়ার জিন্দগি পাওয়ার জন্য যারা আমল করে থাকে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে তাদের আমলের প্রতিদান দুনিয়াতে পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে এবং তাদের আমলের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কমতি করা হবে না, যা প্রাপ্য তাই দেওয়া হবে। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন উদ্দেশ্যে আমল করছি, আমাদের নেক আমলের উদ্দেশ্য দুনিয়া নাকি আখিরাত, আমাদের নেক আমলের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নাকি মানুষের অন্তরে জায়গা করা, মানুষের পক্ষ থেকে সাময়িক মর্যাদা লাভ করা, আমাদের উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে, জানতে হবে। অন্যথায় এই নেক আমলের প্রতিদান দুনিয়াতেই পেয়ে হতভাগা হয়ে বিদায় দিতে হবে, আখিরাতে কোনো অংশই থাকবে না। বর্তমান সমাজে আমাদেরকে ভাবা উচিত, আমরা বেশিরভাগ দেখছি, সবাই নয়, অধিকাংশের ক্ষেত্রে আমরা এটাই দেখছি যে মানুষ নেক আমল করছে দুনিয়াবী স্বার্থে, দান সাদকা করছে যাতে মানুষ থেকে কিছু পাওয়া যায়, মানুষ যেন দানশীল বলে, মানুষের কাছে যেন একজন সুনামধন্য ব্যক্তি তারা অন্তর্ভুক্ত হতে পারে, নিজের অহংকার বড়ত্বকে প্রকাশ করতে পারে, এটাও একটা মাধ্যম দেখা যাচ্ছে। অনেকে নামাজ আদায় করছে যাতে মানুষ নামাজি বলে, যাতে এলাকার মানুষ তাকে সম্মান করে, এই কারণে নামাজ আদায় করছে। এরকমও কিছু সংখ্যক লোক সমাজে আছে, তবে সবাই এমনটি নয়, অনেকেই এমনও আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যথাসাধ্য চেষ্টা করে নিজের আমলকে গোপন রাখার এবং এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আর তার ইবাদতের তার সামনে প্রশংসা করা হলে সে সেখান থেকে পলায়ন করে, এমনও মানুষ বহু রয়েছে পৃথিবীতে। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, হজ করার পরে যাদের উদ্দেশ্য ছিল হজ করব মানুষ যেন হাজি বলে, এই ধরনের মানুষ আপনি দুনিয়াতে পাবেন। আমরা দেখছি যে হজ করার পরে তাকে যদি হাজি সাহেব না বলা হয়, তিনি ক্ষিপ্ত হয়ে থাকেন, রাগান্বিত হয়ে থাকেন, তার কাছে মাঝে মধ্যে মনে হয় আমি হজ করেছি, এত টাকা খরচ করেছি, আমাকে হাজি সাহেব বলল না, আমার মান মর্যাদা এখানে বিলুপ্ত হয়েছে, আমার মানহানি হয়েছে, এমন মানসিকতারও মানুষ আমরা পৃথিবীতে দেখছি। প্রিয় ভাই, আপনি আমি মুসলমান, একমাত্র খালিক ও মালিক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, কোনো মানুষের সন্তুষ্টি নয়, দুনিয়ার ভালোবাসা নয়, আল্লাহর ভালোবাসায় ইবাদত করতে হবে, উদ্দেশ্য থাকতে হবে আখিরাতে সফল হওয়া। যখন আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন, আখিরাতেও কল্যাণ দান করবেন। তা আমরা একটু বুদ্ধিমানের কাজ করার চেষ্টা করি, বিবেকবানের কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অমূল্য রত্ন বিবেকের সম্পদ দান করেছেন, ঈমান দান করেছেন। আমরা এই বিবেক দিয়ে, ঈমানের দৃষ্টি দিয়ে কোরআনে কারীম বোঝার, অনুধাবন করার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে জীবন যাপন করার চেষ্টা করি, কোন বিষয়ে কোরআনে কি ফয়সালা রয়েছে সে চূড়ান্ত ফয়সালা অনুযায়ী জীবনযাপন করি। এখানেই তো আমরা শুনলাম কোরআনের চূড়ান্ত ফয়সালা হলো, যে ব্যক্তি নেক আমল করে দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়ার আকাঙ্ক্ষায়, তো কোরআন ফয়সালা দিচ্ছে যে তার প্রতিদান তাকে দুনিয়াতে দিয়ে দেওয়া হবে। আমাদেরকে মাঝে মধ্যে একটু ভয় করা উচিত যে আমাকে মানুষ নামাজি বলছে, মানুষ আমাকে হাজি বলছে, মানুষ আমাকে মুত্তাকি বলে সম্বোধন করছে। কোথাও এমন তো নয় যে আমার আমলের প্রতিদান পৃথিবীতেই আমাকে দিয়ে দেওয়া হচ্ছে। আখিরাতে কিছু আছে কি না, যারা বেশি প্রশংসিত সমাজের মাঝে, আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো চিন্তা করা দরকার। আর যারা নামাজ পড়ছি, আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করছি, মুত্তাকি পরহেজগার হওয়ার চেষ্টা করছি, কিন্তু সমাজে কেউ সম্মান করছে না, সমাজে কেউ প্রশংসা করছে না, তো আপনার আমার মধ্যে এই নিয়ত আসতেছে কি না? ব্যাপার কি, আমাকে মানুষ সম্মান করে কেন, করে না কেন? আমি হজ করে এসেছি, আমাকে হাজি বলে না কেন? এই ধরনের নিয়ত যদি এসে থাকে, শয়তানি ওয়াসওয়াসা মনে করে সেটাকে ধূলিসাৎ করুন, দূর করুন। লৌকিকতা নয়, একনিষ্ঠতা প্রয়োজন। একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে, তাহলেই সফল কাম হওয়া সম্ভব। মাধানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম কোরআনের ফয়সালা কী রয়েছে। এই আয়াত থেকে অনেক কিছু জানা গেল যে যারা যেই নিয়তে ইবাদত করবে তারা কিন্তু তাই পাবে। আরেকটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি, বিসমিল্লাহ রহমান রাহিম। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাঈহা ওহুয়া মুমিনুন ফাউলাঈকা কানা সাঈহুম মাশকুরা। এই আয়াতের অনুবাদ থেকে আমরা আসুন জেনে নিই কি বলা হচ্ছে। কোরআনের ফয়সালা আমরা কি জানতে পারছি, কোরআন কি ফয়সালা রেখেছে আমরা জেনে, আলোচনা চলছে নেক আমলের বিনিময়ে দুনিয়া চাওয়ার পরিণাম। যে ব্যক্তি দ্রুতগামী বস্তু অর্থাৎ দুনিয়া কামনা করে, তবে আমি যাকে চাই তার জন্য দুনিয়াতেই যা চাই দ্রুত দিয়ে দিই, তারপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছি যাতে সে নিন্দিত ও পথাকেত অবস্থায় প্রবেশ করে। আর যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং তার জন্য যেমন চেষ্টা করা উচিত তেমন চেষ্টা করে, আর সে ইমানদারও হয়, তবে তারাই সেই সকল লোক যাদের প্রচেষ্টার মূল্যায়ন করা হবে। নদায় চেন দর্শক শ্রোতা, এখানেও আমরা একই কথা বুঝতে পারলাম, যে ব্যক্তি দ্রুতগামী ফলাফল চায় অর্থাৎ দুনিয়া কামনা করে, সে চায় যে তার নেক আমলের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেওয়া হোক, তাকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দেওয়া হোক, তো তার আকাঙ্ক্ষা পূরণ করা হয়, তাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন, যার মাঝে সে নিন্দিত লাঞ্ছিত প্রত্যাখ্যাত হয়ে প্রবেশ করবে। এটাই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম। আরেকটু আমরা শ্রবণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কি বলেছেন, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমি তার জন্য তার ফসলে বৃদ্ধি করে দিই, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দিয়ে দিই, কিন্তু আখিরাতে তার কোনো অংশ নেই। আল্লাহ আকবর। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, বলা হচ্ছে মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল চায় তো আল্লাহ তাআলা তার ফসল বৃদ্ধি করে দেন, আরও বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি দুনিয়ার ফসল চায়, দুনিয়ার আকাঙ্ক্ষা চায়, দুনিয়ার সফলতা চায়, দুনিয়া যার উদ্দেশ্য, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে কিছু অংশ দিয়ে দেন, তবে আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। এখন কোরআনের চূড়ান্ত ফয়সালা কী বের হলো, কোরআন আমাদেরকে চূড়ান্ত ফয়সালা কী দিল, যে ব্যক্তি নেক আমলের বিনিময়ে দুনিয়া আকাঙ্ক্ষা করে, দুনিয়া চায়, দুনিয়ার উদ্দেশ্য থাকে, কোরআন তার ব্যাপারে ফয়সালা দিয়েছে যে দুনিয়াতে তাকে প্রতিদান দেওয়া হবে, আখিরাতে তার জন্য কোনো অংশ নেই। এবার ভাবুন, আমরা কোন পথের পথিক, আমরা কোন পথের যাত্রী, আমরা কোন দিকে ছুটছি, আমাদের উদ্দেশ্য কি, দুনিয়া নাকি আখিরাত, আল্লাহর সন্তুষ্টি নাকি মানুষের কাছে সম্মানিত হওয়া, মানুষের মুখ থেকে প্রশংসা শোনা, কোনটা উদ্দেশ্য ভাবতে হবে, জানতে হবে। তিরমিজি শরীফের একটি হাদিস আমরা শুনি এবং শুনে একটু নিজেকে সংশোধন করার চেষ্টা করি। ছোট ছোট আমলের বিনিময়ে আমরা দুনিয়া যাচ্ছি, যারা বড় বড় আমলের বিনিময়ে দুনিয়া চেয়েছে তাদেরকে আখিরাতে কেমনভাবে লাঞ্ছিত করা হবে, এটা আমরা শুনি এবং কেঁপে উঠি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, যখন হজরতে সুফাইয়া আসবাহী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আরজ করলেন, আমি অমুক অমুক ব্যক্তির ওসিলায় আপনার কাছে আরজ করছি, আমাকে এমন কোনো হাদিস শোনান যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন, বুঝেছেন এবং জেনে নিয়েছেন। তখন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা আমি তোমাকে একটি হাদিস শোনাচ্ছি যা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, বুঝেছি এবং জেনে নিয়েছি। অতঃপর হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলেন, এমনকি তিনি বেহুশ হয়ে গেলেন। হজরতে সুফাইয়া বলছেন যে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, আবার যখন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরল, হুশে আসলেন, তখন বললেন আমি তোমাকে একটি হাদিস বর্ণনা করছি যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে আমাকে বর্ণনা করেছেন, আর সেই সময় আমরা দুজন ব্যতীত তৃতীয় কোনো মানুষ ছিল না, অর্থাৎ তিনি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আবার তিনি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলেন, এমনকি আবার বেহুশ হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন মুখে পানি দিয়ে পরিষ্কার করলেন, আবার বললেন আমি তোমাকে একটি হাদিস বয়ান করছি যা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে আমাকে বলেছেন, আর সেই সময় আমরা দুজন ব্যতীত অন্য কেউ ছিল না। অতঃপর তিনি আবার ফাফাতে লাগলেন, ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে শুরু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে তিনি মুখের দিকে ঝুঁকে পড়লেন। বর্ণনাকারী বলছে যে আমি দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে ধরে রাখলাম, যখন জ্ঞান ফিরল তখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইরশাদ করেছেন। এই যে তিনি তিনবার এমনটা ঘটল, হাদিস বর্ণনা করতে যাচ্ছেন কিন্তু তিনি ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছেন, এর পিছনে রহস্য কী রয়েছে, কেন তার এই এত বেশি তিনি ভয় পাচ্ছেন, কেন তার মধ্যে এত ভীতি কাজ করছিল, কেন কেন এত বেশি ঘাবড়িয়ে গিয়েছিলেন তিনি, কারণ হাদিসের ভাবার্থটাই কিছুটা এমন। তিনি ইরশাদ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে যখন কিয়ামতের দিন সংগঠিত হবে তখন আল্লাহ তাআলা নিজের বান্দাদের দিকে দেখবেন যাতে তাদের মাঝে ফয়সালা করে দেন। তখন সকল উম্মতরা হাঁটুর উপরে ভর করে বসে থাকবে, আর সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে ডাকা হবে, আল্লাহ আকবার, ফয়সালা করার জন্য সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে ডাকা হবে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, আর যে ধনী ব্যক্তি। আল্লাহ তাআলা ওই কোরআন মুখস্থকারী কারি ব্যক্তিকে বলবে, আমি কি তোমাকে ওই কালাম শিখাইনি যা আমি স্বীয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে নাজিল করেছিলাম? তখন সে আরজ করবে, জি হ্যাঁ ইয়া রব। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি নিজের ইলম অনুযায়ী আমল করেছো? সে বলবে, জি আমি রাত দিন কোরআনে কারিমের তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছো। আর ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলবেন, তুমি তেলাওয়াতে কোরআন দ্বারা এই আকাঙ্ক্ষা করছিলে যাতে তোমাকে অমুক কারি বলা হয়, তোমাকে কারি বলে দেওয়া হয়েছে, সুতরাং চলে যাও, আজ আমার কাছে তোমার জন্য কোনো বস্তু নেই। আল্লাহু আকবার। অতপর ধনী ব্যক্তিকে ডাকা হবে এবং তাকে আল্লাহ তাআলা বলবে, আমি কি তোমাকে এত বেশি প্রশস্ততা, এত বেশি সম্পদ দেইনি যে তুমি অন্য কারো মুখাপেক্ষী ছিলে না? সে আরজ করবে, হ্যাঁ হে আমার প্রতিপালক। আল্লাহ তাআলা বলবেন যে আমার প্রদত্ত সম্পদ দ্বারা তুমি কি কাজ করেছ? সে আরজ করবে, আমি এই সম্পদ দ্বারা নিকট আত্মীয়দের সাথে সহানুভূতি প্রদর্শন করেছি এবং আমি এই সম্পদ খয়রাত করতাম, দান করতাম। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যাবাদী, আর ফেরেশতারাও বলবে যে তুমি মিথ্যাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি এই সহানুভূতি এবং দান করা দ্বারা এই আকাঙ্ক্ষা করেছিলে যাতে তোমাকে বড় দানশীল বলা হয়। তো দুনিয়াতে তোমাকে বড় দানশীল বলা হয়েছে, এখন তুমি চলে যাও, আজকে আমার কাছে তোমার জন্য কোনো অংশ বা কোনো বস্তু নেই। অতপর শহীদকে ডাকা হবে। একবার ভাবুন যে নিজের প্রাণকে আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করে, এমন ব্যক্তি যদি দুনিয়ার লালসা রাখে তার জন্য কিছু নাই আখিরাতে। আমরা ছোট ছোট ইবাদত করে দুনিয়া চাই, তা আমাদের জন্য কি হবে একটু কল্পনা করা উচিত। শহীদকে ডাকা হবে, তখন আল্লাহ তাআলা বলবে যে তুমি কেন শহীদ হলে? সে আরজ করবে, তুমি আমাকে তোমার রাস্তায় জিহাদ করার আদেশ করেছিলে, তা আমি লড়াই করেছি, শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা তাকে বলবে, তুমি মিথ্যাবাদী। ফেরেশতারাও বলবে, তুমি মিথ্যাবাদী। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার জিহাদ করার উদ্দেশ্য ছিল যেন লোকেরা যেন তোমাকে বলে যে অমুক ব্যক্তি বাহাদুর, এই কারণে তুমি জিহাদ করেছ। তো তোমাকে এটা বলে দেওয়া হয়েছে, তুমি চলে যাও, আজকে আমার কাছে তোমার জন্য কোনো বস্তু নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রানের উপরে নিজের পবিত্র হাত মেরে বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার মখলুকের মধ্য হতে সর্বপ্রথম এই তিন ধরনের ব্যক্তি দ্বারাই জাহান্নামকে উত্তপ্ত করা হবে। আল্লাহু আকবার। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বয়ান করার পূর্বে তিনবার ফুপিয়ে ফুপিয়ে, অর্থাৎ হাঁপিয়ে হাঁপিয়ে কান্না করতে করতে তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। এই হাদিসের যে ভাবার্থ রয়েছে সেই গভীরতা চিন্তা করার কারণে। আমরা আজকে দুনিয়াতে চলার পথে ছোট আমল করি, তখন ভাবি এটার প্রশংসা করা হলো না কেন? হ্যাঁ, আমি যদি কিছু হই তাহলে নিজের প্রশংসা নিজেই ডঙ্কা বাজানোর চেষ্টা করি, তাই না? কিন্তু ভাবুন, আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, নেক আমল করেন, যাই করেন না কেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকেন, তাহলে অবশ্যই এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে দান করবে এবং দুনিয়াতেও আপনাকে পদমর্যাদা দান করবে। যে আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা দিয়ে দেন। তো আমাদের উদ্দেশ্য থাকতে হবে, পৃথিবীতে কেন এসেছি? তাহলে আমরা কোরআনের চূড়ান্ত ফয়সালা সম্পর্কে জানতে পারলাম। যে ব্যক্তি নেক আমলের মাধ্যমে দুনিয়া চায়, আখিরাতে তার জন্য কোনো কিছু নেই, তার প্রতিদান তাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে এবং আখিরাতে সে হতাশাভুক্তদের অন্তর্ভুক্ত হবে, সে নিরাশ থাকবে, সে হতবাগা থাকবে। তো আমরা বিবেক যেহেতু পেয়েছি, এখনও নির্বোধের মতো কাজ করা থেকে ফিরে আসি। আমল করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কেন আমি মানুষের হাজি বলার কথা চিন্তা করব? কেন আমি মানুষের হাজি বলার অপেক্ষায় থাকব যে মানুষ আমাকে হাজি বলুক, আল্লামা বলুক, নামাজি বলুক, রোজাদার বলুক, কেন এই অপেক্ষায় থাকব? আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। কোরআনের চূড়ান্ত ফয়সালা আমরা জানতে পেরেছি, এর উপরে আমল করব, এইভাবেই নিজের জীবনকে সজ্জিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার, কোরআনের ফয়সালা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।